বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 26 মে, 12 জ্যৈষ্ঠ এবং ফার্সি 5 খোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10টা 23 মিনিটে, ভারত সময় রাত 9টা 53 মিনিটে এবং তেহরান সময় রাত 8টা 53 মিনিটে, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকছে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। ইহুদিবাদী ইসরায়েলকে টিকিয়ে রাখতে মার্কিনীদের দৌড়ঝাঁপ ও গাজা পুনর্গঠনের নামে নতুন ষড়যন্ত্র সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 12 জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা সম্পর্কে বিশ্লেষকের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে তেহরানের 5ম দফা পরমাণু সংলাপ শুরু। ইরান সরকারের মুখপাত্র বললেন, বল এখন আমেরিকার কোর্টে। বাইতুল মুকাদ্দাস শহর এবং আল-আকসা মসজিদের উপর আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। বাংলাদেশের জিডিপি ভারত, পাকিস্তান ও চীনকেও ছাড়িয়ে গেছে, মন্তব্য সজীব ওয়াজেদ জয়ের। ভারতের ক্ষমতাসীন অজ্ঞ মৌলবাদীরা লাক্ষাদ্বীপ ধ্বংস করে দিচ্ছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে 5ম দফা সংলাপ শুরু হয়েছে। ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু বিষয়ক প্রধান আলোচক সৈয়দ আব্বাস আরাকচিতে যোগ দিয়েছেন। তিনি তেহরান থেকে ভিয়েনা পৌঁছে বলেছেন, এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুপক্ষকে সমঝোতায় আসতে হবে। আরাকচি আরও বলেন, পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় একটি চূড়ান্ত সমাধানে পৌঁছা যাবে বলে তিনি আশা করছেন। ভিয়েনায় ইরানি প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আলোচনা দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়, প্রত্যক্ষ ও পরোক্ষ সবভাবে অনুষ্ঠিত হচ্ছে। 2015 সালে আমেরিকা সহ 6 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা 2015 সালে আমেরিকা সহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে 2018 সালে তৎকালীন মার্কিন প্রশাসন বেরিয়ে গেলে এটি নিয়ে চলমান অচলাবস্থা শুরু হয়। কিভাবে সমঝোতাকে আবার পুনরুজ্জীবন করা যায় তা নিয়ে বর্তমানে ভিয়েনায় আমেরিকা ছাড়া বাকি 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুখপাত্র আলি রাভি বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরান এবং পাঁচ জাতি গোষ্ঠীর মধ্যে মৌলিক ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে। এখন এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, যা প্রধানত ওয়াশিংটনের কাছ থেকে আসতে হবে। তিনি বলেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সব পক্ষ কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে মোটামুটি প্রায় সব ধরনের আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক সমঝোতাও প্রতিষ্ঠা পেয়েছে। এ ইস্যুতে সামান্য কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে, যা আলোচনার মাধ্যমে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের পরামর্শ নিচ্ছে মার্কিন সরকার। 2015 সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতায় আমেরিকা নতুন করে ফিরে আসবে কিনা ওয়াশিংটন মূলত ইসরায়েলের কাছ থেকে সেই পরামর্শ চাইছে। ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধারী শক্তি, যারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করেনি। মঙ্গলবার ইহুদিবাদী ইসরায়েল দখলকৃত পবিত্র জেরুজালেম আলাক্সা শহরে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবের পরামর্শ চার বিষয়টি তুলে ধরেন। 2015 সালে যখন পরমাণু চুক্তি সই হয় তখন ইহুদিবাদী ইসরায়েলের চরম বিরোধী ছিল। অন্যদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই সমঝোতার প্রশংসা করে একে কূটনৈতিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছিল। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি তাকতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইহুদিবাদী ইসরায়েল, এই অপরাধের বিচার করতে হবে। তিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবন রক্ষা বিষয়ক এক বৈঠকে কথা বলেন। রাভানচি আরও বলেন, ইসরায়েল গাজা যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান, এটা অবশ্যই যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ দখলদারি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয়ের ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরায়েলি দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার 21তম বার্ষিক উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে এ অভিনন্দন জানান। সম্প্রতি গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, প্রতিরোধ সংগঠনগুলো চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে। হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। এই যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা নিতে হবে যে বায়তুল মুকাদ্দাস ও আলাক্সার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল কোচকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছিলেন। আপনারা এ অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম ব্ল্যাক ফ্যাঙ্গাস মোকাবেলায় আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 17 জনের মৃত্যু হয়েছে। এটা ছিল গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 18 মার্চ দেশে 16 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর তা বাড়তে বাড়তে এপ্রিলের মাঝামাঝি সময় 100 ছাড়িয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে আরো 1497 জনের মধ্যে এই করোনা সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,93,693 জন, আর এদের মধ্যে মৃত্যু হয়েছে 12,458 জনের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম ব্ল্যাক ফাঙ্গাস বা মিওকোর মাইকোসিস বা কালো ছত্রাক এটি মোকাবেলায় আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন। আজ দুপুরে ভার্চুয়াল ব্রিফিং এ তিনি জানান, সাধারণত পোস্ট কোভিড পরিস্থিতিতে 2-4 সপ্তাহের মধ্যে এই সংক্রমণটি দেখা দেয়। যারা ঘরে চিকিৎসা নিচ্ছেন বা হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন, তাদের কাছে অনুরোধ করব, যে কোনো পরিবর্তনই যা আগে ছিল না পরে দেখা গেছে এমনটি হলে নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। স্টেরয়েড গ্রহণের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসকদের পরামর্শ না নিয়ে কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। তিনি আরো বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস এই কালো ছত্রাক একটি বিরল রোগ, এটি খুব বেশি মানুষের হয় না, তবে অবশ্যই এর চিকিৎসা অনেক ব্যয়বহুল, এতে কোনো সন্দেহ নেই।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে বাংলাদেশের জিডিপি শুধু ভারত বা পাকিস্তানকেই নয় চীনকেও ছাড়িয়ে গেছে। জাতিসংঘের এক ভার্চুয়াল সেমিনারে মঙ্গলবার তিনি এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, করোনা ভাইরাসের মধ্যেও আমরা জিডিপি প্রবৃদ্ধিতে ভারতকে অতিক্রম করেছি। 2020 সালে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2,227 মার্কিন ডলারে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে কোভিড-19 মহামারীর লকডাউনকালীন বাংলাদেশ দ্রুতই অনলাইন সরকার ব্যবস্থাপনা, অনলাইন শিক্ষা এবং অনলাইন কর্মপরিবেশে নিজেদেরকে পরিবর্তিত করতে পেরেছে। দেশে মোবাইল ফোন ভিত্তিক কোভিড শনাক্তকরণ পদ্ধতি এবং সরাসরি কোভিড তথ্য সহায়তা চালুর ফলে সবচেয়ে কম সংক্রমণ হারের দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান করছে বলে তিনি উল্লেখ করেছেন। লাক্ষাদ্বীপ ভারতের রত্ন, ক্ষমতায় থাকা অজ্ঞ মৌলবাদীরা একে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের নয়া প্রবিধানের খসড়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, সাগরে অবস্থিত ভারতের এই গহনা ধ্বংস হচ্ছে। তিনি আরো বলেন, তিনি লাক্ষাদ্বীপের লোকেদের পাশে আছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি এক বার্তায় বলেন, সাগরে লাক্ষাদ্বীপ ভারতের রত্ন, ক্ষমতায় বসে থাকা অজ্ঞ মৌলবাদীরা একে ধ্বংস করছে, আমি লাক্ষাদ্বীপের লোকেদের পাশে দাঁড়িয়েছি। কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কংগ্রেস লাক্ষাদ্বীপের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করবে। লাক্ষাদ্বীপ মূলত মুসলিম অধ্যুষিত কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল, জনসংখ্যার প্রায় 97% মুসলিম হওয়ার ফলে ওই দ্বীপ অ্যালকোহলবিহীন। কেন্দ্রীয় শাসিত ওই অঞ্চলে মদ বিক্রি ও পান করা নিষিদ্ধ, কিন্তু নয়া প্রশাসক মদ বিক্রির বৈধতা দিয়েছেন। কেন্দ্রীয় সরকার 2020 সালের ডিসেম্বরে ওই দ্বীপের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিল বিজেপি শাসিত গুজরাটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা প্রফুল্ল প্যাটেলকে। এরপর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে তিনি সমালোচনার মুখে পড়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। বিভিন্ন ইস্যুতে নানা রকমের টানাপোড়েন এবং উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 16 জুন জেনেভায় দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। হোয়াইট হাউস এবং ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম পুতিন ও তার মধ্যে মুখোমুখি বৈঠক হবে। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার চার দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইসরায়েল সফরে গেছেন। তার এই সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার চার দিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গতকাল ইসরায়েল সফরে এসেছেন। তেলাবি পৌঁছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লা গেছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং গাজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করাই তার এই সফরের লক্ষ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন কর্মকর্তারা আসলে গাজা পুনর্গঠনের কথা বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। কেননা সম্প্রতি ১২ দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশ্চাত্যের কর্মকর্তারা যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং আবারও যাতে সংঘাত শুরু না হয় সেজন্য তারা মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। সাম্প্রতিক এই যুদ্ধে আলকুদস, রামাল্লা ও গাজা উপত্যকার ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে নজিরবিহীন ঐক্য ও সংহতি তৈরি হওয়ায় ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর জনপ্রিয়তা তুঙ্গে এবং এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। এ কারণে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার জন্য নতুন কৌশল নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলায় যুক্তরাষ্ট্র এখন জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষকে আরও সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে। এরই অংশ হিসেবে ইসরায়েলের মিত্ররা স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনের কথা বলছে, অথচ তারা জানে গাজায় স্বশাসন কর্তৃপক্ষের কোন স্থান নেই। কিন্তু তারপরও স্বশাসন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পুনর্গঠনে সহায়তা করার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী ও জনপ্রিয় হামাসের বিরুদ্ধে স্বশাসন কর্তৃপক্ষকে দাঁড় করানো এবং এভাবে পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সৃষ্টি করা। নেতানিয়াহু গাজা পুনর্গঠনে সহযোগিতার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন হামাসকে নিরস্ত্র হতে হবে এবং তাদের হাতে আটক চার ইসরায়েলিকে ছেড়ে দিতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। করোনা ভাইরাস পরিস্থিতি উন্নত না হয় এ ছুটি বাড়ানো হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। আজ বুধবার দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আমরা এখন বর্তমানে যে করোনা পরিস্থিতি, ঈদ যাত্রার কারণে কিছুটা সংক্রমণের হার বেড়েছে, ঊর্ধ্বগতি যেটি পরিলক্ষিত হচ্ছে, এইসব নানান বিষয় মাথায় রেখে আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আমরা আগামী জুন মাসের ১২ তারিখ পর্যন্ত বর্ধিত করছি। আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাআল্লাহ।
এদিকে যেখানে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস সহ সকল প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। এমন যুক্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেখান থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
যে করোনার সময়ে দীর্ঘ ১.৫ বছর যাবৎ ছাত্রদের জীবন নিয়ে যে তালবাহানা চলছে, সেই তালবাহানা বন্ধ করতে হবে। আমরা বলছি যখন এই করোনার প্রকোপে যখন সকল কিছু খুলে দেওয়া হচ্ছে, তখন
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান হল হোস্টেল খুলে দিতে হবে এবং সকল শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, সুষ্ঠু পাঠ পরিকল্পনা করতে হবে, পাশাপাশি আটকে থাকা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাস এবং সময় বাড়িয়ে নিতে হবে। এছাড়া যে পরীক্ষায় যে সিলেবাস অনুযায়ী হবে তার পরবর্তী ভর্তি পরীক্ষাগুলোতে সেই সিলেবাস অনুযায়ী নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যতদিন বন্ধ ছিল তার চার ভাগের এক ভাগ বেতন নিতে হবে এবং অসচ্ছল শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে হবে। উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছরের 17 মার্চ থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে তেহরানের পঞ্চম দফা পরমাণু আলোচনা শুরু। ইরান সরকারের মুখপাত্র বললেন, বল এখন আমেরিকার কোর্টে। বায়তুল মুকাদ্দাস শহর এবং আল আকসা মসজিদের উপর আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। বাংলাদেশের জিডিপি ভারত পাকিস্তানের পাশাপাশি চীনকেও ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়। ভারতের ক্ষমতাসীন অজ্ঞ মৌলবাদীরা লাক্ষাদ্বীপ ধ্বংস করে দিচ্ছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য। শ্রোতাবন্ধুরা, সবশেষে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।